আর এবারের প্রসঙ্গ যুব সংবাদ। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ব্রায়ান লিনের প্রতিবেদন, বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত, শাহাদাত হোসেন সবুজ।
আমেরিকান ছাত্ররা শিক্ষায় কিরকম উন্নতি করছে তা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে যে গত বছরে গণিতে এবং পড়ার দক্ষতায় খুব সামান্যই উন্নতি হয়েছে। ২০১৭ সালে জাতীয় স্তরে এই শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করা হয় এবং ১০ এপ্রিল নেশনস রিপোর্ট কার্ড অর্থাৎ শিক্ষার অগ্রগতি নিয়ে জাতীয় স্তরে মূল্যায়ন প্রকাশ করা হয়। এই রিপোর্ট সারা যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তার ভিত্তিতেই তৈরি করা হয়েছিল। শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষাটির আয়োজন করে।
হ্যাঁ জয়তী, আপনি ঠিকই বলেছেন, এই যে সমীক্ষাটি চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের উপরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অঙ্কে অতটা ভালো করছে না, একই সাথে ইএলএ যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্ট পড়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু বরাবরের মতো পিছিয়ে পড়ছে। আমার মনে পড়ছে ২০০৬ সালে আমি নিউইয়র্ক টাইমসের একটি আর্টিকেল পড়ছিলাম যেখানে যে নিবন্ধে লেখা হয়েছিল যে কিভাবে অঙ্কে যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা
পিছিয়ে পড়ছে
এবং সেটাকেই মোকাবেলা করবার জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু শিক্ষা বিভাগ থেকে নেওয়া হয়েছিল।
এই রিপোর্টটি গবেষণা করে এইটাও দেখা গেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এক তৃতীয়াংশ শিক্ষার্থী পড়া এবং গণিতে দক্ষ হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ অষ্টম শ্রেণীর বয়স মানে ছাত্রছাত্রীদের বয়স কিন্তু ধরো ১৩ বা ১৫ বছর। তো শিক্ষা দপ্তর দক্ষতা নির্ধারণ করার পদ্ধতির নামকরণ করেছে সলিড একাডেমিক পারফরমেন্স এবং এতে বলা হয়েছে যে যখন কোনো শিক্ষার্থী এই স্তরে পৌঁছতে পারে তখনই ধরা হয় যে যে কোনো বিষয় সম্পর্কে তাদের যথেষ্ট ভালো জ্ঞান আছে এবং তারা বাস্তব পরিস্থিতিতে তাদের এই জ্ঞানগুলি কিন্তু প্রয়োগ করতে সক্ষম হবে। এইসব শিক্ষার্থীদের এই ধরনের বিষয়গুলিতে মানে ধরো গণিত ইংলিশ পড়া যাতে বিশ্লেষণী ক্ষমতাটা যথেষ্ট ভালোভাবে উন্নতি হয় তাদের, সেটাই কিন্তু চেষ্টা করা হয়।
হ্যাঁ দেখুন জয়তী, শিক্ষা বিভাগের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, তো আমি যেটা খেয়াল করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আজকালকার ছাত্রছাত্রীরা নিবিষ্ট হয়ে যে পড়া সেই জায়গাগুলো কিন্তু ভুলে যাচ্ছে, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, আমি বলবো পুরো পৃথিবীব্যাপী কিন্তু এটা।
এবং এই রিপোর্টটি বিভিন্ন তথ্য যখন এই রিপোর্ট থেকে দেব তখন বুঝতে পারবে যে তুমি যেগুলো বলছো তার সাথে কিন্তু অনেকটাই রিলেশন রয়েছে।
হ্যাঁ শুনি তাহলে আমরা।
চতুর্থ শ্রেণীর ছাত্রদের মধ্যে ৪০% দেখা গেছে যে পড়ায় ও গণিতে দক্ষ হয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে শতকরা ২৫% শিক্ষার্থী গণিতে দক্ষ হিসেবে বিবেচিত হলেও পড়ায় মানে যে কোনো রিডিং এ একমাত্র ৩৭% দক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৩৮% বিজ্ঞানে এবং সলিড একাডেমিক পারফরমেন্স এই স্তরে আর কি তাদেরকে দক্ষ হিসেবে বিবেচিত করা হয়েছে, কিন্তু অষ্টম শ্রেণী থেকে বিজ্ঞানে কিন্তু আবার শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪%। ইদানিং কয়েক বছর ধরে আবার দেখা গেছে যে এই সব বিষয় নিয়ে রিপোর্ট যেগুলো মানে প্রকাশিত হয়েছিল তার ফলাফল এবং সাম্প্রতিককালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার কিন্তু ফলাফল প্রায় একই রকম ছিল। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের সেক্রেটারি বেটসি ডেভোস উনি বলছেন যে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে জাতির শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কিছু করা যেতে পারে। তিনি বলেন যে রিপোর্ট যেগুলো প্রকাশিত হয়েছে তাতে ফলাফলে অত্যন্ত পরিষ্কার যে আমেরিকান ছাত্রদের জন্য আরো অনেক কিছু করতে হবে, তাদের আরো অনেক ভালো ফল করতে হবে এবং আমাদের ছাত্রদের পড়া ও গণিতের দক্ষতা যাতে কমে না যায় তার জন্য আমাদের দেখতে হবে যে আমরা কাজ করে যেতে পারি। আর ডেভোস এই ব্যাপারে আরো একটা জিনিস বলেছেন, একটা ব্যাপারে কিন্তু খুবই উদ্বিগ্ন, উনি বলতে চাইছেন যে এই মূল্যায়নের বিচারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরে বিবেচিত শিক্ষার্থীদের মধ্যে উনি কিন্তু একটা বেশ বড় পার্থক্য খুঁজে পেয়েছেন। বেশি মানে উঁচু স্তরে চলে গেছে সলিড একাডেমিক পারফরমেন্সে যে সংখ্যাটা আছে এবং যেটা যারা ভালো করছে না তাদের সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর যদিও কয়েক বিলিয়ন ডলার কিন্তু এই ব্যবধান কমানোর প্রচেষ্টায় ব্যয় করা হয়েছে
টাকার অঙ্কে যদি আমরা।
হ্যাঁ, আর ফ্লোরিডা রাজ্যের কিন্তু উনি ভূয়সী প্রশংসা করেন, কারণ মিস বেটসি ডেভোস বলছেন যে এই রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিতে এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়ায় যথেষ্ট গুরুত্বপূর্ণ দক্ষতার পরিচয় দিচ্ছে। তো এ ব্যাপারে তুমি তো স্কুলের সাথে যুক্ত ছিলে আমি জানি, তো চিফ স্টেট স্কুল অফিসারদের কাউন্সিলের প্রধান ক্যারিসা মিলার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে এই মূল্যায়ন এটাই প্রমাণ করছে যে কলেজ কেরিয়ার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই সব শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য অনেক কাজের প্রয়োজন। তিনি আরও বলেন যে এটা খুবই স্পষ্ট যে আমাদের দেশের সব ছাত্রদের ভালো করে শিক্ষা দিতে হবে, বিশেষ করে যেসব ছাত্ররা পরীক্ষায় অত্যন্ত খারাপ ফলাফল করছে। সারা বিশ্বজুড়ে শিক্ষার্থীরা পড়াশোনায় কিরকম ফলাফল করছে সেটা পরিমাপের জন্য একটা বিশেষ কার্যক্রম করা হয়েছে, যার নাম হল আন্তর্জাতিক ছাত্র মূল্যায়ন প্রোগ্রাম অথবা
প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, PISA বলা হচ্ছে এটাকে, তাই তো?
এই প্রোগ্রামটি অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নমূলক সংস্থা OECD অথবা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত হয়। প্রায় ধরো 72টি দেশের 15 বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে এই সাম্প্রতিক গবেষণাটি চালানো হয়েছে।
প্রায় 5 লাখ, 5.5 লাখের মতো ছাত্রছাত্রীদের উপর এই গবেষণা করা হয়েছে এবং এই গবেষণার যে ফলাফলটা পাওয়া গেছে তাতে করে দেখা যাচ্ছে সর্বোচ্চ স্তরে ভালো করেছে যে দেশের ছেলেমেয়েরা সেটা হচ্ছে কিন্তু সিঙ্গাপুর।
আচ্ছা আচ্ছা।
এবং সিঙ্গাপুরের পরে রয়েছে জাপান, তাইওয়ান, ফিনল্যান্ড, কানাডা, এরকম করে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থানটা এরকম যে অর্থনৈতিকভাবে যে সমস্ত দেশ উন্নত সেই দেশগুলোর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা
প্রত্যাশিত ফলাফলের থেকে অনেক কম, মানে খারাপ করেছে আর কি, যেটা বলতে চাইছে। হ্যাঁ, তো এই যে পিজা নামের এই অধ্যয়ন বা পরীক্ষা ব্যবস্থা প্রতি 3 বছর অন্তর কিন্তু এটা সম্পূর্ণ হয়। আমেরিকান ছাত্রদের পড়ার পরীক্ষার গড় স্কোর ছিল 497, যা অবশ্য OECD দেশগুলির 493 এর উপরে ছিল। গণিতে যুক্তরাষ্ট্রের স্কোর ছিল 470 এবং বিজ্ঞান পর্বে ছিল 496। আর আরেকটা জিনিস, যেটা পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ নম্বর নিয়ে যেসব শিক্ষার্থীরা ছিল সেটা তো তুমি অলরেডি বলেছ যে জাপান, ফিনল্যান্ড,
কানাডা,
ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। হ্যাঁ, তবে একটা জিনিস, প্রতি 3টি বিষয়ে নম্বর কিন্তু তাদের নম্বর কিন্তু 500 নিচে ছিল। আর পিজা জানিয়েছে যে তারা শিক্ষার্থীদের বিষয়ে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে যাতে করে সারা পৃথিবী জুড়ে শিক্ষাবিদেরা শিক্ষা সংক্রান্ত নীতিগুলি সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। যদিও এই পরীক্ষাগুলি সঠিকভাবে পরিকল্পনা করা এবং এই পরীক্ষাগুলিকে সঞ্চালন করা এটা কিন্তু খুব কঠিন কাজ আর কি, এবং কিছু শিক্ষাবিদ এবং কিছু স্কুলের কর্মীরা কিন্তু পিজার এই পরীক্ষাটি অনেক রকম সমালোচনাও করেছেন। তো সমালোচকরা আরো বলছেন যে কিছু কিছু দেশে, উদাহরণস্বরূপ চীনের উদাহরণই নেওয়া যাক, পিজা পরীক্ষাটি কেবলমাত্র বেজিং এবং সাংহাইয়ে করা হয় এবং তারা বলেন যে এর ফলে চীনের গ্রামাঞ্চলগুলো কিন্তু উপেক্ষিত হচ্ছে, কিন্তু সেখানেই অধিকাংশ শিক্ষার্থী বাস করে এবং সেখানে অন্যান্য ধরনের গবেষণার ফলও কিন্তু খুব ভালো হয় না।
US এডুকেশন রিপোর্ট কার্ড, যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের ফলাফল বিষয়ে যে আলোচনাটি করলাম সেখানে মূল উদ্দেশ্যটা এটাই যে যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষায় অথবা মাধ্যমিক শিক্ষায় যতটুকু ভালো ফলাফল করবার কথা সেটাই সেটা সেভাবে করছে না।
পিজাকে নিরপেক্ষতার অভাবের অভিযোগেও কিন্তু অভিযুক্ত করা হয়েছে। সমালোচকরা আরও বলছেন যে এই ফলাফলগুলি প্রধানত পাবলিক সেক্টরের যে স্কুলগুলি সেইগুলির অর্থনৈতিক ভূমিকা সমর্থন করে, কেননা ওটি হচ্ছে OECD একটা অংশ। 2014 সালে কয়েকজন শিক্ষাবিদ পিজা সংস্থার পরিচালক মিস্টার অ্যান্ড্রিয়াসকে একটি খোলা চিঠি লিখে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেন এবং তারা বলছিল যে এই পদ্ধতিগুলি দ্বারা ছাত্রদের এবং শিক্ষকদের কর্মক্ষমতা মূল্যায়ন ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ বলেই তারা আখ্যায়িত করছেন। পিজা পরীক্ষা পদ্ধতির তথ্যগুলির এক সিনিয়র বিশ্লেষক হলেন গিয়ে মিয়াকো আইকাদা। তিনি বলেন যে এই সংস্থাটি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলি তৈরি করে সেগুলির সাহায্যে গবেষণা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন যাতে করে সবচেয়ে ভালোভাবে পরীক্ষাগুলো তৈরি করা যায়। আইকাদা আরও বলেছেন এ ব্যাপারে যে সর্বোত্তম নমুনা তথ্য সংগ্রহের জন্য সারা বিশ্বজুড়ে বিভিন্ন যারা অংশগ্রহণ করছে সেই সব দেশ এবং OECD যে অংশীদার দেশগুলি আছে তাদের মধ্যে কিন্তু তীব্র সহযোগিতার একটা প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন যে OECD অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একটা সহযোগিতামূলক প্রক্রিয়া চালু থাকা দরকার যাতে করে এটা স্পষ্ট হয় যে কারিগরি সমস্যাগুলির কারণে শিক্ষার্থীদের স্কোর এবং অথবা নাম্বার, মানে পরীক্ষার নম্বরগুলোর উপর যাতে কোনো প্রভাব না পড়ে। এবং আমরা আলোচনা শেষ করার আগে সবুজ এটাই বলতে চাই যে কিমিয়াকো আইকাদা আরও বলেছেন যে পিজা পরীক্ষা পদ্ধতির লক্ষ্যমাত্র শুধু বিভিন্ন সাবজেক্ট অথবা বিষয়ের উপর শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়ন নয়, পরিবর্তে এই পরীক্ষাগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে করে একজন ছাত্রের সমস্যা সমাধানের দক্ষতা কতখানি এবং তারা এই যে জ্ঞানগুলো পাচ্ছে এই সমস্ত জ্ঞানগুলি তারা বাস্তব জগতে পরিস্থিতির সমস্যা সমাধান করতে কিভাবে ব্যবহার করছে সেটাই কিন্তু এরা পরীক্ষা করার চেষ্টা করছে।